নামাজ কেন হবে না মুমিনগণের মেরাজ, নৈকট খোদার অর্জন করে তারা নামাজে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় ইসলামি ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান মুমিন এর মিহরাজ এর মধ্যে আমরা হুজুরকে নিয়ে আরেকটিবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখানে বসে মুমিনের মিহরাজ এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে নামাজের আবশ্যক যে কাজগুলি করতেই হবে সেই কাজগুলি সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করছি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে অর্থাৎ নামাজের যে বিস্তারিত হুকুম আহকাম রয়েছে আমরা চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের সাথে থাকুন, আসুন নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কে আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত ওনার লিখিত বিভিন্ন রিসালার মধ্যে বিভিন্ন হাদিস মুবারকা নকল করেছেন। তার মধ্যে একটি হাদিস মুবারকা হচ্ছে যার খুলাসা, যে ব্যক্তি জুমার দিনে 80 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে তো হুজুরের কাছ থেকে নামাজের ফরজ সম্পর্কে আলোচনা শ্রবণ করে আসছি, তো সেই জন্য সকলকে অনুরোধ করব আমরা মনোযোগ সহকারে, যেটা হয়তো বা কয়েকবার বলা হয়েছে আবারও বলছি, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, যদি সম্ভব হয় খাতা এবং কলম নিয়ে নোট করার জন্য চেষ্টা করি। কারণ পরবর্তী সময় যখন আমরা পাবো এই অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছুক্ষণ আমরা স্টাডি করার জন্য বা পরবর্তী একটু রিপ্লে দেখার জন্য সেটা চেষ্টা করব, অর্থাৎ যা যা আমি নোট করেছি তা। এর দ্বারা ফায়দা কী হবে? এর দ্বারা ফায়দা হবে যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শিখেছি তারও মজবুত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা দীর্ঘায়িত করব না, হুজুরের কাছ থেকে আমরা আজকে আলোচনা শ্রবণ করব রুকু সম্পর্কে, কারণ নামাজের মধ্যে রুকু করা ফরজ। ইনশাআল্লাহ আজওয়াজাল আজকে আমরা রুকু সম্পর্কে যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব যে নামাজের মধ্যে সিজদা করাও ফরজ। ইনশাআল্লাহ সিজদা সম্পর্কে আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করব। জি হুজুর, আমরা গত অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ বিস্তারিত কিরাত সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করেছিলাম, তো আজকে আমরা বিষয় নিয়েছি যে রুকু প্রথমে, এরপরে যদি সময় থাকে ইনশাআল্লাহ আমরা সিজদার আলোচনা আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। জি হুজুর,
কিরাত অন্যতম একটা ফরজ ছিল যা আমরা আলোচনা করেছি। কিরাতে অনেক সময় একটু ছাড় পাওয়া যায়, যখন আমি ইমামের পেছনে ইক্তেদা করছি তখন ইমাম তিলাওয়াত করছি, ইমাম কিরাত পড়ছে, আমাকে কিরাত করতে হচ্ছে না, একটু হালকা ছাড় পাচ্ছি। কিন্তু রুকু এমন একটা ফরজ যেটা ইমামকেও ঠিক মতো করতে হবে, আমি মুক্তাদিকেও ঠিক মতো করতে হবে। সাজদা ইমামের উপরও ফরজ, আমার উপরও ফরজ। ইমামের জন্য দুইটা সাজদা করতে হবে, আমাকে দুইটা সাজদা করতে হবে। সাজদা যদি ঠিক মতো না হয়, রুকু যদি ঠিক মতো না হয়, তাহলে আমার নামাজ ফরজই আদায় হচ্ছে না। তাই রুকুর পরিমাণ কতটুকু, অর্থাৎ কতটুকু ঝুঁকলে এটাকে রুকু বলা হয়?
আমরা এর আগে মানে শেষ
জি
দরজা
আমরা এতটুক পড়েছি যে দাঁড়ানো, কেয়াম, কেয়াম কোনটা বলে যে আমি হাত বাড়ালে হাঁটুকে ছুঁতে পারবো না, স্পর্শ করতে পারবো না, এতটুক অ্যাঙ্গেলে যদি আমি দাঁড়াই তাহলে এটাকে কেয়াম বলা হবে,
দাঁড়ানো।
আর কেয়ামের সুন্দর উত্তম পদ্ধতি একদম পেরুদণ্ড সোজা করে দাঁড়ানো। অনুরূপভাবে রুকুর মধ্যেও দুইটা অবস্থা, কেউ যদি একটু হাত ঝুঁকালো সে হাঁটুকে মোটামুটি স্পর্শ করতে পেরেছে, হাঁটু পর্যন্ত তার হাত পৌঁছবে, এটা হচ্ছে রুকুর নিম্নতম পর্যায় স্তর, নিম্নতম স্তর, এতটুকু পৌঁছলে রুকু আদায় হয়ে যাবে,
মানে রুকু করেছে বলে ধরে নেওয়া হবে,
ধরে নেওয়া হবে।
জি,
আর সুন্দর, উত্তম এবং উন্নত
মানে পরিপূর্ণ একটা
পরিপূর্ণ রুকুর পর্যায় হচ্ছে যে যেই রুকুর মধ্যে মেরুদণ্ড পিঠ সোজা হবে, পিঠ এতটুক সোজা, পিঠ এবং মাথা এমন লেভেলে সোজা থাকবে যে পিঠের উপর যদি আপনি কোনো পানির গ্লাসও রেখে দেন তো পানির গ্লাসটা নড়বে না, পড়বে না, থাকবে।
পিঠ এবং মাথা সবকিছু সমান
সমান থাকা।
আচ্ছা, মাশাআল্লাহ।
পিঠ এবং মাথা সমান থাকা, সমান্তরাল থাকা, এটা হচ্ছে একদম রুকুর সবচেয়ে উন্নত পর্যায়, উত্তম পর্যায়। ঠিক আছে, চাই আমি আল্লাহ তাআলার দরবারে ভালো করে ঝুঁকি, চাই কম ঝুঁকি, তা মাওলার তৌফিক অনুযায়ী। হ্যাঁ, কারো যদি ব্যথা থাকে বা কোনো মাজুর অপারগতা থাকে তাহলে যতটুকু সম্ভব ততটুকু ঝুঁকতে হবে। হ্যাঁ, অতটুকু তো পাওয়া যেতে হবে যতটুকু ঝোঁকাটা তার জন্যে ফরজ ছিল হাঁটু স্পর্শ করা পর্যন্ত। আর যদি সে শরীয় মাজুর হয়, শরীয়ত তাকে অপারক বা অক্ষম ঘোষণা দিয়েছে, তাহলে যতটুকু যেভাবে ঝুঁকতে হয় সেভাবে ঝুঁকবে, বসে নামাজ পড়ছে তাহলে সে হাঁটু পর্যন্ত, হাত হাত রেখে হাঁটু পর্যন্ত সম পরিমাণ সে ঝুঁকবে, এটা তার জন্য রুকু হয়ে যাবে। এতটুকু ঝুঁকবে যে তার মাথা আর তার হাঁটুর বরাবর হয়ে যাবে। আচ্ছা, এটাও তার সক্ষমতার উপর, যতটুকু তার মেরুদণ্ড সাই দিচ্ছে আর কি, আল্লাহ বরকত দিক। তো এখন একটা হাদিসে পাক আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমি মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে ইরশাদ করব। ও হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বান্দার ওই নামাজের প্রতি দৃষ্টি দেন না যেই নামাজের মধ্যে রুকু এবং সাজদা সমূহে পিঠকে সোজা করা হয় না, পিঠকে সোজা করা হয় না। তাহলে রুকু পরিপূর্ণ রুকু করতে হবে, সাজদা পরিপূর্ণ সাজদা করতে হবে। আমরা কিতাবের ভাষায় যেটা সাজদা, এটা সাজদাই বলছি, আমাদের বাংলাদেশে তো এটাকে সিজদা হিসেবে চেনে জানে বা শুনে। তো রুকু এবং সাজদার মধ্যে আমাদের পিঠকে সোজা রাখা যায়।
মাশাআল্লাহ, ধন্যবাদ। জি হুজুর, আলহামদুলিল্লাহ আমরা তো আপনার কাছে যে রুকু সম্পর্কে আলোচনা শ্রবণ করছি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে প্রত্যেক রাকাতে কি একটা রুকু করা ফরজ কিনা, এটা একটা। আচ্ছা, যদি ভুলে রুকু, যদি রুকু যদি ছেড়ে দেয় বা ভুলে গিয়ে মানে ছুটে গিয়ে যে রুকু, তো তখন তার হুকুম কি হবে? আচ্ছা, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যদি রুকুর মধ্যে যে তেজবিটা রয়েছে ওইটা যদি একটু আমাদেরকে পড়ে শুনিয়ে দিতেন এটাও হবে, এবং সাথে সাথে যে কয়বার পড়তে হবে উত্তম কোনটা, এ বিষয়ে একটু আলোচনা।
মাশাআল্লাহ, প্রত্যেক রাকাতের মধ্যে একবার রুকু করা এটা ফরজ রয়েছে। প্রত্যেক রাকাতে একটা রুকু করা, একবার রুকু করা এটা ফরজ রয়েছে, প্রথম নম্বর প্রশ্নের উত্তর। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি কোনো রাকাতে রুকু ছুটে যায়, রুকু ছুটে গেল তার মানে সে একটা ফরজ আদায় করে নাই, তো তার ফরজ যখন ছুটে গেছে তো এটাকে পরিপূর্ণ করার, ক্ষতিপূরণ দেয়ার আর কোনো সুযোগ নামাজের মধ্যে নাই, তাহলে তাকে নামাজটা আবার পুনরায় রিপিট করতে হবে,
মানে স্মরণ আসলো।
জি,
আচ্ছা, জি
জি। তৃতীয় নম্বর হচ্ছে রুকুর মধ্যে আমরা কতটুকু অবস্থান করব। একটা রুকুতে কমপক্ষে একবার সুবহানাল্লাহ যে তসবি রয়েছে, সুবহানাল, একবার তসবি পড়ার সমপরিমাণ সময় আমাকে ওখানে ওয়েট করা, আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে থাকা, এটা আমার জন্য ফরজ। রুকু, রুকু, রুকুতে আমি কতটুকু পর্যন্ত অপেক্ষা করব, এক তসবি পরিমাণ। এখানে তসবি আমরা নামাজের মধ্যে যেটা পড়ে থাকি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, একবার, একবার তো আমাকে পড়তেই হচ্ছে। তসবি পড়াটা সুন্নাত, তসবি পড়াটা সুন্নাত। তসবি একবার, তসবি পড়তে একবার সুবহানাল্লাহ বলতে যতটুকু সময় লাগে ততটুকু ওয়েট করাটা আমার জন্য ফরজ। আর তসবি পড়াটা হচ্ছে সুন্নাত, তসবি পড়াটা সুন্নাত। তো সুন্নাত তিন পর্যায়ের, একবার পড়লাম সুন্নাত আদায় হলো, তিনবার মধ্যম পন্থা সুন্নাত আদায় হলো, সর্বোচ্চ আমি পাঁচবার পড়ব, সর্বোচ্চ পাঁচবার পড়ব, এর চেয়ে অধিক আমরা করব না। আর নফল যখন নামাজ হবে, যদি নামাজটা নফল হয়, নফলের মধ্যে একটা আধিক্যতা, প্রশস্ততা রয়েছে, ওখানের মধ্যে আমি সজদার মধ্যে, রুকুর মধ্যে যতটুকু পারি তসবি করতে পারি, আমার কেরাতকেও যখন আমি দণ্ডায়মান থাকি তখন কেরাতকে লম্বা করতে পারি, ওখানে একটা আমি মনে মনে আল্লাহ তাআলা দরবারে দোয়াও করতে পারি সজদার মধ্যে, এটা নফলের মধ্যে একটা ব্যাপকতা প্রশস্ততা রয়েছে। কিন্তু অন্য নামাজের মধ্যে আমি এতটুকু কমপক্ষে একবার তসবি সুবহান রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে, অথবা তিনবার সর্বোচ্চ পাঁচবার আদায় করব, আদায় করার পর আমি দাঁড়িয়ে যাব।
জি আসলে হুজুর এখানে একটা প্রশ্ন,
জি
যে আপনি বলেছেন রুকু থেকে দাঁড়িয়ে যাব,
জি
এখন কেউ যদি রুকু থেকে পরিপূর্ণভাবে না দাঁড়িয়ে যদি সিজদার মধ্যে চলে যায় তার হুকুমটা কি হবে একটু?
মাশাআল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন। রুকুর পরে দাঁড়ানো এটাকে আমরা কৌমা বলে থাকি,
জি
কিতাবের ভাষায় এটাকে আমরা কৌমা বলে থাকি, আর এটা সাজদা এবং রুকুর মাঝখানে একটা বিরতি, এটা পর্যায়, এটা একটা স্টপিস এখানে একটু, যাতে বোঝা যায় রুকু কোনটা সাজদা কোনটা। তো রুকু থেকে যদি ওখানে আপনি ঝুঁকে সাজদায় চলে যান তাহলে আর বোঝা গেল না রুকু কোনটা সাজদা কোনটা। তো এই কৌমাকে রুকুর পরে সোজা হয়ে দাঁড়ানো, এই কৌমাকে ওলামা একরাম হানাফি মাজহাব মোতাবেক এটা হচ্ছে ওয়াজিব, এটা ওয়াজিব। এই ওয়াজিবটা যদি ছুটে যায় তাহলে আপনাকে এটার জন্য খেসারত দিতে হচ্ছে, সিজদায়ে সাহু দিতে হচ্ছে। আর দুই সাজদার মাঝখানে বসা এটাও ওয়াজিব, এটাকে আমরা জলসা বলে থাকি, ওটাও দুই সাজদার মাঝখানে একটা পার্থক্য সৃষ্টি করে সোজা হয়ে বসা। তো যেটা রুকুর পর আমাকে দাঁড়াতে হচ্ছে এটাকে কাওমা বলে, এটা আমার জন্য ওয়াজিব, এটা যদি ছুটে যায় তাহলে আমাকে সিজদায়ে সাহু দিতে হবে। যদি নামাজের মধ্যে আমার কি পড়ে মনে পড়ে তখন তো এটা একটা মানে ঠিক করে নেয়ার পুষিয়ে নেয়ার একটা সুযোগ থাকে, লাস্ট তাশাহুদের মধ্যে লাস্ট বৈঠকে তাশাহুদ পরে ডান পাশে সালাম ফিরিয়ে দুইটা সিজদায়ে সাহু দিলাম, এরপরে বাকি তাশাহুদ আবার পুনরায় পরে দরুদ শরীফ এবং আপনার দোয়ায়ে মাসুরা পরে সালাম ফিরিয়ে নেব, ওইদিকে নামাজ হয়ে গেল। এখন নামাজই শেষ করে ফেলেছে তখন মনে পড়ছে হাই আমি তো রুকুর পরে দাঁড়াই নাই, দুই সাজদার মাঝখানে দাঁড়াই নাই, দুই সাজদার মাঝখানে আমি বসি নাই, আমি একটা সাজদা করি নাই, দুইটা সাজদার মধ্যে একটা সাজদা করেছে হয়তো। তো এক্ষেত্রে যেহেতু ওয়াজিব যদি ছুটে যায় যদি সাজদায় সাহু না দেয়া হয় তাহলে ওয়াজিবুল এই আদা তাকে নামাজটা আবার পড়ে দিতে হবে, আর ফরজ যদি ছুটে যায় তো নামাজই হবে না, কারণ প্রত্যেক রাকাতের মধ্যে দুইটা সাজদা করাটা ফরজ রয়েছে। দুইটার মধ্যে আমি একটা সাজদা করলাম, পরবর্তীতে আমার মনে পড়লো এবং ইয়াকিনের সাথে মানে দৃঢ়তার সাথে আমার মন বলছে যে আমি একটা সাজদাই করেছি, তাহলে নামাজ হলো না, আমার নামাজটা আবার পড়ে দিতে হবে।
মাশাআল্লাহ, ধন্যবাদ দর্শক শ্রোতা। একটু চিন্তা করার বিষয়, যারা আমরা নামাজের মধ্যে তাড়াহড়া করছি যে পরিপূর্ণভাবে নামাজের যে সিস্টেম পদ্ধতি, অর্থাৎ পরিপূর্ণ রুকু করা এবং রুকু থেকে ওঠার সময় ইসলামী আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়া, এটা কিন্তু ওয়াজিব। দেখুন এটা করতে হবে, ওয়াজিব কিন্তু হুজুর ফরজের কাছাকাছি, যেমন যেভাবে মাকরু তাহরিমি হারামের কাছাকাছি, ওয়াজিব হচ্ছে কি ফরজের কাছাকাছি। দেখুন ফরজ কাজ আপনি যদি ভুল করে করেন তাহলে হয়তো সাহু সিজদা দিলে হয়তো বা আপনার নামাজ আদায় হয়ে যাবে, আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে করেন শেষ গুণাগারও হবে। চিন্তা করার বিষয়, আজকে আমরা যারা এ নামাজ, আচ্ছা একটা তো রেওয়ায়েত এভাবে আছে যে নামাজ টু হাদিসে এভাবে আসছে না, তো নামাজ তোর কাদেরকে বলা হয়েছে? যারা নামাজের যেটা তাজিল আরকান অর্থাৎ হুকুম আহকাম রয়েছে, রুকু কিভাবে করতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, সিজদা কিভাবে করতে হবে এবং দুই সিজদার মাঝখানে কিভাবে বসতে হবে, এগুলি পরিপূর্ণভাবে আদায় করে না, তাকেও তো নামাজ টু বলা হয়। দর্শক শ্রোতা, আমাদের চিন্তা করার বিষয়, আর আমরা যে এই যারা এভাবে নামাজ পড়ছি খুশু এবং হুজুর সাথে ধীরস্থির সাথে নামাজ পড়ছি না, আপনাকে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আপনার আমার এই নামাজের মহতাজ না, আল্লাহ তাআলা আপনার আমার এই নামাজের মহতাজ না, বরঞ্চ আপনি আমি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার মহতাজ, কারণ এটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে রাজি করতে পারি, আমরা আল্লাহ তাআলার মহতাজ, আল্লাহ তাআলা আমাদের মহতাজ না। সেই জন্য আমাদের উচিত ধীরস্থির সাথে যেন প্রত্যেকটা রুকুন যেন পরিপূর্ণভাবে সহিষ্ণুভাবে আদায় হয় আমরা ওইভাবে পড়ার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি হুজুর আলহামদুলিল্লাহ, আমরা তো আপনার কাছে যে আজকে যেহেতু আপনি মোটামুটি সিজদার সম্পর্কে কিছু আলোচনা করেছেন, তাহলে আপনার আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে দুটো সিজদা করা ফরজ। আচ্ছা, যদি দুটো সিজদা থেকে একটা সিজদা আমি দিতে ভুলে গিয়েছি, কারণ একটা সিজদার পরে আরেকটা সিজদা দেওয়া কিন্তু ওয়াজিব, দুটো সিজদা দেওয়া ফরজ। এখন আমি যে একটা সিজদা দিতে ভুলে গিয়েছি এবং আরেকটা সিজদা আমি দিতে পারিনি, তাহলে তো নামাজ হচ্ছে না। এখন নামাজের মধ্যে যদি আমার স্মরণ আসে, তখন আমার করণীয় কি? মানে নামাজের মধ্যে আমার স্মরণ আসছে যে আমি এই রাকাতের মধ্যে একটা সিজদা দিতে পারিনি, তখন আমার করণীয় কি?
এখন দেখতে হবে উনি কোন পর্যায়ে আছে। উনি এখনো অন্য রাকাতের জন্য দাঁড়ায়নি, অথবা উনি ওই রাকাতের মধ্যে আছেন, তাহলে সিজদা মোকাম্মল করে নেবেন, মোকাম্মল করে বাকি কাজগুলা ঠিক মতো আদায় করে নেবেন। যেহেতু ফরজের বিকল্প তো নাই, ফরজ ছুটে গেলে তো নামাজই শেষ হয়ে যাবে, ওয়াজিব ছুটে গেলে উনি আবার সিজদায়ে সাহু দিতে পারছেন। তো আমাদের নামাজের পঞ্চম নম্বর ফরজ কাজ যেটা, সেটা হচ্ছে সাজদা। তো দুই সাজদা ঠিক মতো করতে হবে। সাজদার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ইসলাম ইরশাদ করছেন যে আমাকে ষাটটা হাড্ডির উপর, হাড়ের উপর সাজদা করার হুকুম করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। ষাটটা হাড় কি কি? উভয় হাত, উভয় পায়ের হাঁটু, পা মানে হাঁটু, চারটা হলো উভয় পায়ের পাঞ্জা যেটার উপর ভার করে আমরা সাজদা করি, আরেকটা হচ্ছে কপাল, একটা কপাল। তো এই ষাটটা অঙ্গকে নামাজের মধ্যে পরিপূর্ণ লাগাতে হবে, যদি না লাগানো হয় তাহলে সাজদা আদায় হচ্ছে না। সাজদা মানে শুধু মাথাটা ঝুঁকিয়ে দিলাম, মাথা এটা লাগালাম, কপাল লাগালাম না। অনেক ছোট বাচ্চারা সাজদা করে, দেখা যায় তো মাথাটা লাগে এদিক এদিক দেখে, অনেক মুরব্বীরাও দেখা যায় নিচের দিকে দেখে, এদিক সে তাকাচ্ছে, তাহলে তার সাজদা পরিপূর্ণ আদায় হচ্ছে না। এই ষাটটা হাড্ডি, এই ষাটটা হাড় আমার জমিনের সাথে ভালোভাবে লেগেছে কিনা আমাকে দেখতে হবে পরিপূর্ণ, তখনই আমার সাজদাটা পরিপূর্ণ আদায় হবে।
মাশাআল্লাহ। ওসর, এখানে একটা বিষয়, যেমন আপনি ষাটটা যে হাড্ডি এর কথা বলেছেন, তো একটা বাহারে শরীরের মধ্যেও আসছে এভাবে। আলহামদুলিল্লাহ, আমাদের যে ফরজ উলুম কোর্স রয়েছে ওখানের মধ্যে এই জিনিসটা শেখানো হয়। তারপর আলহামদুলিল্লাহ একটা সফরে গিয়েছিলাম যে নেপালে, আলহামদুলিল্লাহ এখানে মাদানী কাফালা সফর করেছি, আমি গুনাহগারের যে মাদানী কাফালার মধ্যে শেখার সৌভাগ্য অর্জন হয়েছে। মানে সিজদার মধ্যে কোন বস্তুটা, মানে ষাটটা হাড় কোন হাড়টা লাগা, মানে লাগালে আপনার সিজদাটা আদায় হবে, মানে ওটা ফরজ লাগানো, আমি এখন যদি বলি না হয়তো আমরা অনেকেই জানি না। জি, সেটা হচ্ছে যেমন যে সিজদার মধ্যে ষাটটা হাড় লাগে, তার মধ্যে কপাল জমিনের সাথে লাগানো এমনভাবে মজবুত, মানে কি, মানে সেটা অনুভূতি হচ্ছে তো কপাল জমিনের সাথে লাগানো, এটা হচ্ছে ফরজ। জি, আর এবং নাকের এই যে হাড্ডি এটা সহ লাগানো কি? ওয়াজিব। জি, এবং আরেকটা যেটা সচরাচর আমরা ছুটে যাই যে সিজদা করতে গিয়ে, সেটা হচ্ছে পায়ের আঙ্গুল, যে বাহারি শরীরের মধ্যে আছে, যে দশটা আঙ্গুল থেকে যখন একটি আঙ্গুল কিবলামুখী করা, অর্থাৎ এভাবে আমরা এভাবে করি না, দশটা তো সুন্নত মুবারাকা, যে এভাবে যখন একটা আঙ্গুল লাগিয়ে পেটকে এভাবে করা, এটা ফরজ,
পেট লাগানো।
জি,
পেট আপনি যখন জমিনের মধ্যে যখন আপনার বৃদ্ধাঙ্গুলির বা আঙ্গুলির পেট লাগাবেন, তখন অটোমেটিক এটা কিবলামুখী হয়ে যাবে,
হয়ে যাবে।
আপনি যদি এভাবে আঙ্গুলটা রাখেন,
জি,
তাহলে এটা আর পেট লাগানো হলো না, এটা হচ্ছে তার মাথা লাগানো
লাগানো হচ্ছে। কিন্তু আপনি হুজুর, দেখা যায় সচরাচর অনেক মুসল্লি এভাবে যে পাকে তুলে দেয়, হয়তো একটার উপর একটা দিয়ে দেয়, একটু চিন্তা করা দরকার।
জানে না, তরবিয়ত নাই, প্লাস আমরা ইমামরা যদি একটু সচেতন হই না, আমরা যদি বলি ভাই নামাজ পড়তে আপনারা এসেছেন, তো প্রত্যেক নামাজের পর অথবা ইমামের যখনই সুযোগ হয় যে আমি জোহরের পরে বা আসরের পরে বা ইশার পরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নামাজ প্র্যাকটিক্যাল শেখাবো ইনশাআল্লাহ, বা কোরআনে পাকের তেলাওয়াত শেখাবো ইনশাআল্লাহ, আমি আধা ঘন্টা সময় দেবো আপনাদেরকে, যদি আপনারা দয়া করে বসেন তো আপনারাও উপকৃত হবেন, আমিও উপকৃত হব। তো এক্ষেত্রে আমাদের ভালোভাবে দেখা দরকার। সাজদার বিষয়ে যেটা বলেছেন, আমরা তো এখন আরাম প্রিয়, সাজদায় যখন যাই ওখানে যদি একটু তুলতুলে কার্পেট হয়, হ্যাঁ, খুব ভালো লাগে আমাদের। যেই হই না কেন, মুসল্লি হিসাবে, এটা ইমাম হই বা আমি মুক্তাদি হই।
এর সাথে আরেকটা ওইটা যদি, যেটা আমি যেটা শুনলাম, যেটা কার্পেটের ব্যাপারে মসজিদে বড় বড়, এটাও যদি একটু বিস্তারিত আপনি
মাশাআল্লাহ
সংক্ষেপে যদি গিয়া করেন।
এখন তো অনেক মসজিদের মধ্যে তো আমরা এরকমই দেখি, প্রায় শীতকালে এটা বেশিরভাগ দেখা যায়। আর যেখানে সব সময় এসি চলে গরমকালেও, তো এসিতে ফ্লোর একটু ঠান্ডা হয়ে যায়, তখন ওখানে একটু মোটা টাইপের কার্পেট ইত্যাদি দেয়া হয়। বিশেষ করে এটা মুসল্লিদের চেয়ে ইমামের জন্যে অনেক স্পর্শকাতর একটা বিষয়। জি, কারণ জমিনে আমার কপালটা লাগতে হবে এবং আমার জমিনে আমার কপালে কাঠিন্যতা অনুভব হতে হবে, শক্ত ভাবটা আমার অনুভূত হতে হবে। ঠিক আছে, আমি তুলতুলে নরম একটা মজা পাচ্ছি, তাহলে আমার সাজদাটা মোকাম্মল পরিপূর্ণ আদায় হয় নাই। তাহলে করতে হবে কি, হ্যাঁ ঠিক আছে, তুলতুলে দিয়েছে কার্পেট, আমার কোনো দাবতে হবে, একটু দাবাতে হবে, চাপতে হবে, আমার যতটুকু আছে আমার জমিনের সাথে আমার কপালটা একটু দাবাবো, চাপবো, যাতে ওখানে একটু শক্তভাব অনুভব হয়। যতটুক পর্যন্ত আমার জন্যে ওখানে দাবানো চাপানো সহজ অর্থাৎ সম্ভবপর হয়, আমি একটু দাবাবো। যখন আর পারছি না, শেষ, আমার সজদা আদায় হয়ে গেল। তো সজদার সময় প্র্যাকটিক্যাল, আমাদের প্র্যাকটিক্যাল আমরা দেখাবো ইনশাআল্লাহ। সজদাতে প্রথমে আমার উভয় হাঁটু জমিনের সাথে লাগবে, এরপর উভয় হাত লাগবে, এরপর আমার নাকের হাড়, যেটা যেখান থেকে আমার হাড় শুরু হয়েছে, শুরু হয়েছে, কারণ এখানে এটা এটা কি না
হাড় না,
জি,
তো এটা প্রায় মানুষ দেখা যায় শুধু এটাই লাগে,
এটা এটা নাকের মাথা, এখানে এটা হাড় না আসলে। এটা কিভাবে বুঝবো আমরা, যখন একটা মানুষের কঙ্কাল আমরা দেখি না, যখন মানুষের মাংসগুলো ঝরে যায় কেমিক্যাল ইউজ করার পর, ঝরে যায় মেডিকেলের মধ্যে এরকম, তখন নাকটা কিন্তু এখান থেকে শুরু হয়। হ্যাঁ, এখান থেকে যেখান যেখানে নরম হাড়ডি আমাদের, এটা মাথা শেষ, এখান থেকে শুরু হচ্ছে। তো এই হাড়ডিটা, এই হাড়টা লাগানো আমার জন্য ওয়াজিব। ঠিক আছে, এখন সজদা তো করে না, মাথা লাগাইলাম কিন্তু হাড়টা লাগাইলাম না, আমার ওয়াজিব তরক হচ্ছে। আচ্ছা, এখন এভাবে তো সজদা করলাম, উঠার সময় ঠিক উল্টো করতে হবে। প্রথমে আমার কপালটা তুলব, তারপর নাকটা তুলব, তারপর উভয় হাত তুলব, এরপর আমি বসে যাব। তো আমার সজদাটা যেন পরিপূর্ণ হয়, অনুরূপভাবে আমার উভয় হাত যেন একটু একটু ফাঁকা থাকে, শরীরের সাথে টাচ হয়ে আছে এরকম না। তো আমরা একটু খোলামেলা সজদা করব, মেয়েরা গুটিয়ে সজদা করবে, মেয়েরা নিজের হাতকে একদম গুটিয়ে, হ্যাঁ, এবং নিজের উভয় পাকে মাটির সাথে বিছিয়ে দিয়ে ডান পাশে উভয় পায়ের পাতাকে বের করে দিবে, এরপর সে একদম জমিনের সাথে যতটুকু পারে লেপটে গুটিয়ে সে সজদা করবে। এটার মধ্যেই বাস নিরাপত্তা এবং এটার মধ্যেই পর্দা, মেয়েদের ইসলামী বন্ধের নামাজ। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে মাকতাবুতে মদিনা আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদের জন্য নামাজের আহকাম দিয়েছে, ইসলামী বন্ধের জন্য নামাজের আহকাম দিয়েছে। এটা যদি আমরা ডাউনলোড করে নেই বা মাকতাবুতের মদিনা থেকে কিনে পড়ে নেই, ইনশাআল্লাহ আমাদের আনমূল মানে আমূল পরিবর্তন দেখা দেবে ইনশাআল্লাহ নামাজের মধ্যে।
সুতরাং এখানে একটা প্রশ্ন, যে পুরুষের ক্ষেত্রে যে হাত এটা মাটির সাথে সিজদার সময় লাগানো যাবে কিনা, এটা যদি একটু,
পুরুষরা তো শুধু হাতের তালু মাটির সাথে লাগিয়ে রাখবেন, যেহেতু ওনারা নিজের এই পাশ থেকে, বুকের এই পার্শ্বদ্বয় থেকে নিজের হাতকে একটু দূরে সরিয়ে রাখবেন, সেই সেহেতু এটা লাগানোর তারা সুযোগ পাচ্ছেন না। ঠিক আছে, মেয়েরা ইসলামী বোনরা এটা মাটির সাথে লাগাবেন, আয়নাদের দুই পাশের সাথে অর্থাৎ বুকের দুই পাশের সাথে এদের উভয় হাত লাগানো থাকবে।
জি জি মশাই, জি, একটু আরেকটু যদি যেভাবে আমরা রুকুর তাসবিহ একটু শুনিয়ে দিয়েছেন, সাথে সাথে তাসবিহ
সজদার মধ্যেও তাসবিহ রয়েছে। জি, আমরা তো রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়েছিলাম, আর সজদার মধ্যে আমরা যে তাসবিহ পড়ব সেটা হচ্ছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আর তাসবিহ পড়াটা আমার জন্য সুন্নাত, তাসবিহ পড়াটা আমার জন্য সুন্নাত। তো একবার পড়তে পারি, তিনবার পড়তে পারি, সর্বোচ্চ পাঁচবার আমরা তাসবিহ পড়ব, পরে আমি আবার উঠে যাব। উঠে উভয় সজদার মাঝখানে, যেহেতু আমাদের জন্য সজদা কয়টা, দুইটা সজদা রয়েছে, দুইটা সজদা প্রত্যেক রাকাতের মধ্যে করাটা আমার জন্য ফরজ। তো দুই সজদার মাঝখানে আমরা সজদা থেকে উঠে যে বসব, সেটাকে আমরা বলে থাকি জালসা, বৈঠক, একটু অবস্থান করা, হালকা অবস্থান করা। তো এই হালকা অবস্থানও যেন একবার সুবহানাল্লাহ বলার সম পরিমাণ সময় হয়, অতটুক পরিমাণ আমরা অবস্থান করতে হবে। দেখা যায় আমাদের গ্রাম সমাজে বা শহুরে সমাজেও বলেন, বেশি শিক্ষিত সমাজেও বলেন, যে রুকুর পর দ্রুত সজদা করা যেন তারা ইবাদত অনেক বড় ইবাদত মনে করেন, রুকু করে আল্লাহর দরবার সিজদায় ঝুঁকে যাচ্ছে, মানে দাঁড়ানোর তারা সুযোগ পায় না। মানে আমাদের এমন যেরকম তাদের দ্রুততাকে দেখে এমন মনে হয় যে রুকু থেকে তারা সজদায় চলে যাচ্ছে, আর আবার দেখা যায় সজদা একটা করে উঠেই যেন খুব পেছন দিক থেকে ধাক্কা মারছে, দ্রুত আবার সজদায় পড়ে যায়। হ্যাঁ, মাওলার দরবারে সজদায় পড়ে থাকা দরকার, কিন্তু মাওলা দুই সজদার মাঝখানে আমাদেরকে একটু রেস্ট করার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, তো আমরা একটু পার্থক্য সৃষ্টি করি, আমরা একটু বসি, এটাকে জালসা বলা হয়। জালসা করাটা নামাজের মধ্যে ওয়াজিব, আর যদি ওয়াজিব ছুটে যাই তো আমাকে সিজদায়ে সাহু দিতে হচ্ছে, আর সিজদায়ে সাহু দিতেও যদি ভুলে যাই তাহলে আমাকে নামাজটা আবার পুনরায় পড়ে দিতে হচ্ছে। তাই একটু নামাজ এত তারা কিসের, নামাজ এত তারা কিসের, একটু রুকুর পরে একটু ধীরস্থিরভাবে দাঁড়াই, একটু অপেক্ষা করি, ও দাঁড়িয়ে যে তাসবিহ পড়া দরকার সেটা আমরা পড়ি, এরপর সজদা ধীরস্থিরভাবে করি, এবং সজদা থেকে উঠে এক সিজদা করে উঠে অপর সিজদার আগে একটু বসি, একটু বসি, কমপক্ষে একবার সুবহানাল্লাহ এক তাসবিহ পরিমাণ আমরা বসি, এরপর আবার সজদায় যাই, ইনশাআল্লাহ এইভাবে আমাদের নামাজটা সম্পূর্ণ করি।
আমরা চাইলে তো কোনো দোয়াও তো পড়তে পারি, আমরা বসে থাকলে তো কোনো সমস্যা নেই, বা কোনো দোয়াও পড়লে, যেটা আলহামদুলিল্লাহ আমার আমির আলী সুন্নাহ নামাজের হাকিমের মধ্যে যে বলেছেন আল্লাহ মাগফিরলি, এটা বলার জন্য তো এটা তো বলতে পারে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর, ধন্যবাদ আপনাকে। হুজুর, এখানে আরেকটা বিষয় আমি তুলে ধরতে চাচ্ছি আপনার মাধ্যমে, সেটা হচ্ছে তাসবির ক্ষেত্রে। যেমন আমি হয়তো শুরুতে আলোচনা করেছিলাম যে গত পর্বে কেরাতের ক্ষেত্রে, যেমন সুবহান রব্বিয়াল আযীম, এটাও কিন্তু ওই 29টা হরফ দিয়ে লেখা হয়েছে। আচ্ছা, সুবহান রব্বিয়াল আলা, দেখেন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সুবহান রব্বিল আযীম সুবহান মানে এভাবে খুব দ্রুত পড়ে, এবং যেটা আইনের উচ্চারণ হার উচ্চারণ
সুবহানা, এটা তো সুবহানা পড়ে না, সুবহানা
সুবহানা
সুবহানা পড়ে,
সুবহানা পড়ে, কিন্তু অথচ এটা সঠিক উচ্চারণ হচ্ছে কি সুবহা,
বায়ের উপর তো জজম বা সাকিন
সাকিন।
এখন অনেকে সুবহানা পড়ে,
জি,
বায়ের উপর জবর দিয়ে দেয়,
জি,
সুবহানা রব্বিয়াল আযীম এরকম বলে,
জি,
ওকে কেউ ঝা করে দেয়, কেউ জিম করে দেয়,
জি,
আজিম পরে,
জি,
কেউ আজিম পরে,
জি,
কেউ আযীম তো খুব কমই পরে,
জি, অথচ ওয়ের উচ্চারণ খুব সফট নরম,
জি,
ওয়া সুবহানা রব্বিয়াল আযীম, ওয়া, জি, ঠিক আছে। একইভাবে দেখেন সিজদার তাসবির ক্ষেত্র সুবহানা রব্বিয়াল
আলা
আলা, কিন্তু আ হামজা গিয়ে আইনকে ধরছে, আলা তো এই আইনের উচ্চারণ করছে,
আমাদের দ্রুততার কারণে আইনটা লোপ পেয়ে যায়, আইনটার উচ্চারণ যেন হয়ই না। এক্ষেত্রে যার সমস্যা তার জন্য নজিফা কিবলা শেখ হাদিকত আমিরুল সুন্নাহ মাদিনী আমাদের নামাজের আহকামের মধ্যে দিয়ে দিয়েছেন, কেউ যদি ওয়াটা সুন্দরভাবে উচ্চারণ শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে সে আযীমের পরিবর্তে সে করিম বলুক, সুবহান রব্বিয়াল করিম, করিম সবাই উচ্চারণ করতে পারেন। তো অনুরূপভাবে আলা যদি আমাদের সমস্যা হয় তখন ওখানেও আল্লাহ তার অন্য একটা সিফাতি নাম আমরা অ্যাড করে নিতে পারি, যেটা আমার মুখে উচ্চারণ করা আমার জন্য সহজ
সহজ হবে, মানে যে শব্দগুলি অর্থাৎ যে অক্ষরগুলি আমার মুখ থেকে বের হতে সহজ, মানে সহজে বের হবে উচ্চারণটা, ওই ধরনের সিফাতি আল্লাহ তার নাম আমরা লাগাবো।
তাও আমরা নিজের ইচ্ছায় না, উলামার সাথে, আলিমের সাথে, ইমামের সাথে একটু যোগাযোগ করে তখন আমার জন্য কোনটা সুট করছে, সুইট হচ্ছে আমার জন্য, এটাই আমরা কি শিখে নিব। কিন্তু যেটা মূল তাসবিহ, যেটা সারা বিশ্বের মধ্যে প্রত্যেক আশিকান রসুলরা পড়ছে, প্রত্যেক মুসলমানরা পড়ছে, তো এটা শেখার চেষ্টাও জারি রাখবো ইনশাআল্লাহ। এটা যখন চলে আসবে তখন এটা স্টপ করে দেবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আজকের আলোচনার মধ্যে আমরা হুজুরের কাছ থেকে শ্রবণ করেছি রুকু এবং সিজদা সম্পর্কে। জি হ্যাঁ, নামাজের মধ্যে রুকু করা ফরজ এবং দুটি সিজদা করাও ফরজ। আমরা আজকে জানতে পারলাম রুকু সম্পর্কে এবং সিজদা সম্পর্কে, বিশেষ করে হয়তো আমার হুজুরও বলেছেন কেরাতের ক্ষেত্রে কিছু ছাড় আছে কিন্তু রুকুর ক্ষেত্রে ছাড় নাই। ঠিক তেমনিভাবে রুকুর চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে সিজদা। আমরা অনেকে সিজদা করতে জানি না, এবং সিজদার মধ্যে কোন কাজটা করা আবশ্যক, করতে হবে, এই কাজটা করলে আপনার সিজদাটা আদায় হবে, আপনি শুধুমাত্র সিজদা দিয়ে দিলেন হবে না, কারণ সিজদা তো ফরজ, কিভাবে আদায় করলে সিজদা আপনার ফরজটা আদায় হবে সেটা আপনাদেরকে জানতে হবে। আলহামদুলিল্লাহ আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানার সৌভাগ্য অর্জন করেছি। সেই জন্য আমি সকলকে অনুরোধ করব আমরা স্মরণ রেখে ওইভাবে সিজদা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং স্মরণে রাখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পরবর্তী অনুষ্ঠানে বাকি যে 7টি ফরজ থেকে 2টি ফরজ থেকে গিয়েছে ইনশাআল্লাহ আমরা তা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি, আমিন। বিজাহিন নবিকিল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
নামাজ কেন হবে না মুমিন গ